বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 24 অক্টোবর, 8 কার্তিক এবং ফার্সি 2 অবন। রেডিও তেহরানে নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে ইউরোপ জুড়ে ক্ষুধা ও দারিদ্র নেমে আসবে বলে ফরাসি প্রেসিডেন্টের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। লেবাননের হিজবুল্লাহর প্রভাবশালী নেতা নাবিল কাউক বলেছেন, লেবানন বড় ধরনের বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে। রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছেন, সেদেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং ভারতের বিহারে উপনির্বাচনে মিম বিএসপি প্রার্থী মাঠে নামায় আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বলে ধারণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লেবানন বড় ধরনের বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে। তিনি গতকাল এক ভাষণে আরও বলেন, দখলদার ইসরায়েলের সঙ্গে পানি সীমা নির্ধারণ সংক্রান্ত ইস্যুতে সব দাবি আদায়ের মাধ্যমে ঐতিহাসিক ও কৌশলগত বিজয় অর্জন করতে যাচ্ছে লেবানন। লেবাননের এই প্রভাবশালী নেতা বলেন, 11 বছর ধরে আলোচনার মাধ্যমে সাগরের 1 মিটার উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু কারিশ গ্যাস ক্ষেত্রের আকাশে হিজবুল্লাহ তথা প্রতিরোধ ফ্রন্ট কয়েকটি ড্রোন উড়িয়েই গোটা হিসাব নিকাশ পাল্টে দিয়েছে এবং সব অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের সঙ্গে পানি সীমা নির্ধারণ ইস্যুতে সমঝোতা চূড়ান্ত হয়েছে, তাতে লেবাননের দাবিগুলোকে মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরপরই হিজবুল্লার পক্ষ থেকে এই দাবি করা হল। রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা আজ বলেছেন, ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার উপর জোর দেন তিনি। হুসাইন ইব্রাহিম তাহা আরও বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে। ওআইসির একটি প্রতিনিধি দল গতকাল রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ সহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তার আলোচনা হয়েছে। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে ইরান। এসব ব্যক্তির বেশিরভাগই পশ্চিম আজারবাইজান প্রদেশে কর্মরত ইরানি গোয়েন্দা বাহিনীর সদস্যদের চিহ্নিতকরণ, অপহরণ, নির্যাতন ও তাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল। ইরানের বিচার বিভাগের তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থার কর্মকর্তাদের সরাসরি নির্দেশে কাজ করত এসব ব্যক্তি। মোসাদের কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এ পর্যন্ত তারা কয়েক দফায় মোসাদের কাছ থেকে অর্থ পেয়েছে বলেও বিচার বিভাগ জানিয়েছে। পশ্চিম আজারবাইজান ছাড়াও তেহরান ও হরমুজগান প্রদেশে এসব ব্যক্তি গুপ্তচর বৃত্তি করেছে। এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কোনো কোনো সদস্যের গাড়ি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তারা অগ্নিসংযোগের পর এসব ছবি মোসাদের কাছে পাঠাত। ইরানে মোসাদ সহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতাকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন। এরপরই সরকারের অবস্থান পরিষ্কার করলেন তথ্যমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা জ্বালানি উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তৌফিকি ইলাহি সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
তৌফিকি ইলাহি সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা, সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে বলেন, বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেল স্টেশন ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলছেন যে বাস লঞ্চ এগুলো বন্ধ, বাস লঞ্চের মালিকেরা নিজেরাই ধর্মঘট ডেকেছে, এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই। হাসান মাহমুদ বলেন, 2013-15 সালে বিএনপি যেভাবে বাসে লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদের পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল, এজন্য স্বাভাবিকভাবেই বাস লঞ্চের মালিক ও শ্রমিকরা উদ্বিগ্ন, আর সে কারণেই তারা ধর্মঘট ডেকেছিল বলে মনে করেন তথ্যমন্ত্রী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় সিত্রাং এর অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেছেন, সন্ধ্যায় বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে সিত্রাং এর অগ্রভাগ। আজ মধ্যরাতে ভোলার কাছে দিয়ে চট্টগ্রাম ও বরিশালের উপকূল দিয়ে এর মূল অংশ প্রবেশ করবে বা আঘাত করবে। ভোররাতের দিকে সিত্রাং এর প্রভাব ক্রমশ কমে যাবে, তবে এর প্রভাবে দেশের উপকূলে এবং অন্যান্য অঞ্চলেও আগামীকাল বৃষ্টি হতে পারে। ভারতের বিহারে উপনির্বাচনে মিম বিএসপি প্রার্থী মাঠে নামায় আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহার রাজ্যে দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 3 নভেম্বর। গোপালগঞ্জ ও মোকামা আসনটি আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। রাজ্যটিতে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং সাধু যাদবের প্রার্থী মাঠে নামায়, এর ফলে অন্য দলও প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী 3 নভেম্বর গোপালগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা হবে 6 নভেম্বর। গোপালগঞ্জ আসনে বিজেপি ও আরজেডির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এখানে কুসুম দেবীকে বিজেপির প্রার্থী এবং আরজেডি এলডি মোহন গুপ্তাকে প্রার্থী করেছে। আসাদুদ্দিন ওয়াইসী সাধু যাদবের প্রবেশে এই উপনির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে মিমের প্রার্থী আব্দুল সালাম, অন্যদিকে বিএসপি থেকে প্রার্থী হয়েছেন সাধু যাদবের স্ত্রী ইন্দিরা যাদব। উপনির্বাচনে ওয়াইসির মিম দলকে একটি বড় ফ্যাক্টর হিসেবে মনে করা হচ্ছে, কারণ এখানকার মুসলিম জনসংখ্যা এই ভোটারদের প্রভাবিত করতে ব্যস্ত রয়েছে ওয়াইসির দল। 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে ওয়াইসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলের সবাইকে অবাক করে রাজ্যটিতে বিজয়ের পতাকা তুলেছিল। সাধু যাদব 1995 সালে এখানে আরজেডি থেকে বিধায়ক এবং 2004 সালে এমপি হন। সাধু যাদব ও ওয়াইসি ফ্যাক্টর কাজ করলে গোপালগঞ্জে বিজেপির পথ সহজ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনকারী এমপি কমিটির প্রধান গ্রেম ব্রেডি নিশ্চিত করেছেন যে ঋষি সুনাকই হবেন দলের পরবর্তী নেতা এবং দেশের প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন। গত বৃহস্পতিবার লিজ ট্রাস প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও ব্যবসায়ী ঋষি সুনাক বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন। করোনার বিধিনিষেধ লঙ্ঘন সহ কয়েকটি ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করেন বরিস জনসন। এরপর তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও অর্থমন্ত্রী ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত ধাপে এসে লিজ ট্রাসের কাছে হেরে যান ঋষি সুনাক। তবে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়ে যেসব অর্থনৈতিক নীতি নেন তাতে যুক্তরাজ্যের মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দেয়। পরবর্তীতে পরিস্থিতি সামলে নিতে না পেরে তিনি বিদায় নেন। বিতর্কিত ও কুখ্যাত লেখক সালমান রুশদির উপর সম্প্রতি যে হামলা হয়েছে তার ফলে একটি চোখের দৃষ্টিশক্তি এবং একটি হাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। গত 12 আগস্ট নিউ ইয়র্কের একটি শিক্ষাকেন্দ্রে হল ভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেওয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির উপর হামলা হয়। 1988 সালের সেপ্টেম্বর মাসে রুশদির চরম নিন্দিত স্যাটানিক ভার্সেস বইটি প্রকাশিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদেরকে নিয়ে চরম আপত্তিকর সব মন্তব্য প্রকাশ করে রুশদি। ওই ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1989 সালে রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। এরপর রুশদি আত্মগোপনে চলে যায় এবং সবসময় পুলিশি প্রহরায় তাকে জীবনযাপন করতে হয়েছে। গত আগস্ট মাসে হামলার পর তার ছেলে জাফর রুশদি জানিয়েছিল যে তার বাবার উপর যে ছুরিকাঘাত করা হয়েছে তা মারাত্মক এবং জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দেবে। এ ঘটনায় হাদি মাতার নামে লেবাননি বংশোদ্ভূত একজন 24 বছর বয়সী আমেরিকান নাগরিককে আটক করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তৃতীয় মেয়াদের নির্বাচনে নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এই অভিনন্দন বার্তা পাঠালেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে চীন এবং ইরানের মধ্যে সর্বাত্মক দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ও লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দুদেশ একটি মডেলে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট রাইসি অভিনন্দন বার্তায় বলেন, ইরান এবং চীন পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যে পরিকাঠামো রচনা করেছে তা শুধু দুই দেশের স্বার্থই রক্ষা করছে না, বরং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করে চলেছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও বিস্তারের অঙ্গীকার করেন ইরানি প্রেসিডেন্ট। গতকাল রোববার 69 বছর বয়সী শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির মহাসচিব নির্বাচিত হন। এর ফলে তিনি চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। আগামী মার্চ মাসে চীন সরকারের বার্ষিক অধিবেশন রয়েছে, সেখানে তাকে ঐতিহাসিক তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফরাসি প্রেসিডেন্ট ইতালিতে দেওয়া এক বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধ আর চলতে পারে না। এই যুদ্ধ ইউরোপে আমাদের জীবনকে বদলে দেবে এবং আমাদেরকে দারিদ্র ও ক্ষুধার দিকে নিয়ে যাবে। এ প্রসঙ্গে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতালিতে দেয়া এক বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান সংঘাতে শান্তি অর্জনের সুযোগ রয়েছে এবং সেই সময় খুব শিগগিরই আমাদের সামনে উপস্থিত হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের সময় ও শর্ত নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবেই ইউক্রেনের উপর নির্ভর করছে। যারা রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপন করাকে ইউক্রেনের জনগণের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছেন, তাদেরও কঠোর সমালোচনা করেছেন ম্যাক্রন। ম্যাক্রন বলেন, চলমান ইউক্রেনের যুদ্ধ আর চলতে পারে না। এই যুদ্ধ ইউরোপে আমাদের জীবনকে বদলে দেবে এবং আমাদের দারিদ্র ও ক্ষুধার দিকে নিয়ে যাবে। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো গতকাল রোববার মার্কিন, ফরাসি এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে এক টেলিফোন আলাপে বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ অনিয়ন্ত্রিত সংঘাত বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের অনুরোধ ইউরোপে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে বিশ্লেষণ করা যেতে পারে। এই যুদ্ধের শুরুতে মার্কিন দাবি অনুসারে ইউরোপীয়রা বিশ্বাস করেছিল যে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এবং আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে বিপুল অস্ত্র এবং বিভিন্ন গোয়েন্দা ও লজিস্টিক্স সহায়তা প্রদানের মাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাবাহিনীকে মোকাবেলা করতে সক্ষম হবে। পাশাপাশি তারা আরও বিশ্বাস করেছিল যে একটি প্রক্সি যুদ্ধের মাধ্যমে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হবে। যাই হোক, ইউক্রেনের যুদ্ধের অষ্টম মাস গড়ানোর সঙ্গে সঙ্গে রাশিয়া কেবল ইউক্রেনের চারটি প্রদেশকে তার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেনি, এমনকি ক্রিমিয়ার সেতুতে ইউক্রেনের নাশকতামূলক হামলার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়ার প্রতিশোধমূলক আক্রমণ বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া এখন ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো সহ দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং এর ফলে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোট কথা, ধ্বংসাত্মক যুদ্ধের পরিধি বাড়ানোর সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমান যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্পর্কে দিন দিন হতাশ হয়ে পড়েছেন এবং আগের মাত্রায় কিয়েভকে সমর্থন করতে তারা আর ইচ্ছুক নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ মধ্যরাতে এর মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করতে পারে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঘূর্ণিঝড় সিত্রাং রূপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে এমন তথ্যই মিলছে। 13 জেলার নদী ও সমুদ্র উপকূলের বাসিন্দারা আতঙ্কিত সময় পার করছেন। এ বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আবুল কালাম মল্লিক রেডিও তেহরানকে জানান, সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করার সময় এর বায়ুর চাপের প্রভাবে 5-8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
ফলে ভারী বৃষ্টি হবে উপকূলীয় জেলাসমূহতে, উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা কোন কোন ক্ষেত্রে থাকে সাইক্লোন অতিক্রম করার সময়।
উপকূলের জেলা বরগুনার পাথরঘাটা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার সভাপতি শফিকুল ইসলাম খোকন রেডিও তেহরানকে জানান, উপকূলে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
মানুষের মাঝে একটা আতঙ্ক আছে, উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ও জলবায়ু বিশ্লেষক আমিরুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, এ ধরনের ঝোড়ো আবহাওয়ায়
উপকূলের জেলাগুলোর সুরক্ষার জন্য প্রায় 7000 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।
140টার মতো পরিমাণ এবং এর ভিতরে 12 লক্ষ হেক্টর হলো কমান্ড এরিয়া। এতে কিন্তু এই যে রবি ফসলের এখন লাগানোর সময় সবজি, এটার একটা বড় ক্ষতি হবে এই অল্প বৃষ্টিতে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলতিকুল হক রেডিও তেহরানকে বলেছেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।
13টি জেলার 41টি উপজেলা হলো ঘূর্ণিঝড় প্রবণ, ওই এলাকাগুলিতে আমরা প্রচুর পরিমাণে সাইক্লোন শেল্টার বানিয়েছি। আমরা সাইক্লোন শেল্টার আসা যাওয়ার জন্য রাস্তা করেছি, আমরা ওইখানে সোলার প্যানেলের ব্যবস্থা করেছি, সেখানে আমরা ডিজেবল পিপুলরা যেন আশ্রয় কেন্দ্রে সেফ ভাবে আসতে পারে সেই জন্য আমরা র‍্যাম্পের ব্যবস্থা করেছি।
আর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ রেডিও তেহরানকে বলেন, পাহাড় দখল ও বন কেটে পাহাড় ধ্বংসের ফলে এ ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়।
আমাদের অফিসাররা তো সবসময় থাকে সেখানে, পরিবেশে যদি কোনো বিষয় হয় সেটা তারা দেখবেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। লেবাননের হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লেবানন বড় ধরনের বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে ইরান। রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সেদেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ করার যে পরামর্শ দেন সেটিকে তার ব্যক্তিগত মন্তব্য বলে জানান এই তথ্যমন্ত্রী। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। দেশটির নিয়ম অনুযায়ী দলের প্রধানই সেদেশের প্রধানমন্ত্রী।